الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আরো একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রহমতে ইলাহি অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই একটা প্রীতি ও শুভেচ্ছা আল্লাহ পাক আমাদের এই অনুষ্ঠান দেখাকে কবুল করে নিক সুবহানাল্লাহ রহমতে ইলাহি আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়ার বিভিন্ন দিক নিয়ে কারা কারা দয়া পেয়ে থাকে আল্লাহ পাকের রহমতের অধিকারী কারা কারা অনেক বেশি রহমতের অধিকারী হয়ে যায় সেই সম্পর্কে আমাদের অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি আজকে ইনশাআল্লাহ একটি বিষয়ের উপর আমরা আলোচনা করার চেষ্টা করব এর শুরুতে আসুন ভালো ভালো কিছু নিয়তকে আমরা সামিল করে নিই রসুলে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম ভালো কাজের পূর্বে ভালো নিয়ত যত বেশি হবে আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ সওয়াবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি সওয়াব হাসিলের জন্য ইলমে দিন শিখার জন্য নেকির দাওয়াত পৌঁছে দেওয়ার নিয়তে ইনশাআল্লাহ তাআলা আমরা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব যা কিছু শুনব নিজে আমল করে অপর ভাইয়ের নিকটও নেকির দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করব দুরুদে পাকের ফজিলত বারাকাতের কথা কী বা বলবো আল্লাহ আকবার দুরুদে পাক তো সেই ইবাদত সেই আমল যার ফজিলত ও বারাকাত যত বেশি আলোচনা হয় সেটাই কম হয়ে যায় রসুলে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি সারাদিনে পঞ্চাশ বার দুরুদে পাক পাঠ করে তবে কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব আল্লাহ আকবার আল্লাহ আকবার কিয়ামতের ভয়াবহতা কিয়ামতের কষ্ট কিয়ামতের পেরেশানি থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম হচ্ছে আমার নবীর উপর দুরুদ শরীফ পাঠ করা আল্লাহ আকবার যারা কিয়ামতের দিন আমার নবীর সহবত পেয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে মুসাফা করবেন যার এই সৌভাগ্য নসিব হয়ে যাবে তার ভাগ্যই কেমন হবে তার অবস্থা কেমন হবে আমরা একবার চিন্তা করি যদি আমরাও চাই সে সৌভাগ্য পাওয়ার জন্য তাহলে আমাদের উচিত হচ্ছে দুরুদে পাক পাঠ করা কিবলা আমির আলী সুন্নাহ দামাত বারাকাতুল আলিয়া বাহাত্তর নেক আমল পুস্তিকার মধ্যে দৈনিক কমপক্ষে 313 বার দুরুদে পাক পাঠ করার জন্য উৎসাহ দিয়েছেন নিয়ত করে ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক কমপক্ষে 313 বার দুরুদে পাক পড়ব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আসুন একবার মহাব্বত ভালোবাসা নিয়ে দুরুদে পাক পড়ি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রহমত অপরিসীম সুবহানাল্লাহ দুনিয়ার যে প্রান্তে তাকাই না কেন আল্লাহ পাকের রহমত নেককার হোক কিংবা গুনাহগার আল্লাহর ওলি হোক কিংবা সাধারণ মানুষ পুরুষ কিংবা মহিলা যাকেই আমরা বলি না কেন সকল মানুষই আল্লাহ পাকের রহমতের কারণে দুনিয়ায় বেঁচে রয়েছে হ্যাঁ আল্লাহ পাকের দয়া ব্যতীত আল্লাহ পাকের অনুগ্রহ ব্যতীত মানুষ একদানা রিজিকও খেতে পারবে না এটাই আল্লাহ পাকের দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দয়ার মাধ্যমে পুরো দুনিয়াকে সজীব রেখেছেন গাছপালা বলি পশু পাখি বলি বনজঙ্গল বলি সমুদ্র নদী পাহাড় পর্বত বলি সব কিছুই আল্লাহ পাকের রহমতের একটি অংশ যদি আমরা চিন্তা করি গাছপালা বৃক্ষতরুলতা এগুলো যদি না থাকে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে মানুষ অক্সিজেন না পাওয়ার কারণে মৃত্যু নিকটবর্তী হয়ে যাবে কারণ অক্সিজেন ব্যতীত বাঁচা সম্ভব নয় দুনিয়া থেকে যদি সমস্ত পানির যে ভাণ্ডার যেগুলো রয়েছে নদী সমুদ্র বা স্থলভাগের নিচে যে পানি রয়েছে মাটির নিচে ওই পানি যদি শুকিয়ে যায় মানুষ পানি ছাড়া বাঁচতে পারবে না তো এগুলো আল্লাহ পাকের রহমত যদি রহমতের আলোচনা করা হয় ঘন্টার পর ঘন্টা শুধু রহমতের ব্যাপারে আলোচনা করা যাবে দিনের পর দিন চলে যাবে রহমতের বর্ণনা শেষ হবে না আল্লাহ পাকের রহমত এমন আমরাও দোয়া করি আল্লাহ পাকের রহমত যেন আমাদের উপর বর্ষিত হয় আল্লাহ পাক যেন তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে রহমত দান করে আজকে শুনবেন ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহিতে যে আল্লাহ পাকের যারা নেক বান্দা রয়েছে যারা আল্লাহর ওলি বা আল্লাহর নেক বান্দা আল্লাহর পছন্দনীয় বান্দা আল্লাহর নেক বান্দাদের প্রতি যে আল্লাহ পাকের যে রহমত রয়েছে সেগুলো কেমন আল্লাহ পাক তাদেরকে তাদের নেকির কারণে তাদের ইবাদত ও রিয়াজতের কারণে কেমন সম্মান দিয়েছেন, কেমন দয়া তাদের উপর করেছেন এই সম্পর্কে। আল্লাহ আকবার। আর আল্লাহর নেক বান্দারাও রহমত পাওয়ার জন্য তারা কেমন কেমন ইবাদত, কেমন নেক আমল করেছেন সেগুলো সম্পর্কে আমরা জানব। বর্ণিত রয়েছে ঈসা বিন মোহাম্মদ মুগিস কারশি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে যখন তার বয়স 90 বছরে উপনীত হয়েছিল, তিনি বলেন, আমি একটি বস্তিতে উম্মে ইমাম নামক কূপের পাশে তরমুজ, শসা ও কুমড়ার চাষ করেছি। যখন ক্ষেত প্রস্তুত হয়ে গেল আর কাটার সময় নিকটবর্তী হল, তখন উটের মূল্য সমপরিমাণ খরচের জন্য প্রায় 120 দিনার ঋণগ্রস্ত ছিলাম। আমি এই দুঃখ নিয়ে বসেছিলাম, তখন ইমাম মুসা কাজেম রহমাতুল্লাহ আলাই তশরিফ আনলেন আর সালাম করার পর জিজ্ঞাসা করলেন, তোমার কি অবস্থা? আমি বললাম, আমি নষ্ট হয়ে যাওয়া ফলের নেই রয়ে গেলাম, পঙ্গপাল আক্রমণ করে পুরো ক্ষেতকে শূন্য করে দিয়েছে। হযরত ইমাম মুসা কাজেম রহমাতুল্লাহ আলাই ইরশাদ করলেন, তোমার ঋণ কত রয়েছে, পরিমাণ কত? আরজ করলেন, দুইটি উটের মূল্য সহ 120 দিনার আমার কর্জ রয়েছে। ইমাম মুসা কাজেম রহমাতুল্লাহ আলাই বললেন যে, হে উরফা, আবু মুগিসকে 150 দিনার দাও। আর বললেন, আমি তোমাকে 30 দিনার অতিরিক্ত দুটি উট লাভ দিচ্ছি। আমি বললাম, হে পবিত্র সত্তা, বরকত সম্পন্ন, ভিতরে তশরিফ আনুন আর এতে আমার জন্য দোয়া করে দিন। ইমাম মুসা কাজেম রহমাতুল্লাহ আলাই ভিতরে তশরিফ নিয়ে দোয়া করলেন। এরপর ঈসা বিন মোহাম্মদ মুগিস কারশি রহমাতুল্লাহ আলাইকে একটি হাদিসে পাক শোনালেন যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বিপদ থেকে মুক্তি পাওয়া জিনিসের যত্ন নাও। অতএব ইমাম ঈসা বিন মোহাম্মদ মুগিস কারশি রহমাতুল্লাহ আলাই উটগুলোকে খেতে লাগিয়ে দিলেন ও খেতে সেচ দিলেন। আল্লাহ পাক ওই ক্ষেতের মধ্যে এমন বরকত দান করলেন, ফসল অনেক ভালো হলো আর তা থেকে কিছু ফসল বিক্রি করে 10,000 দিনার উপার্জন করলেন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনলেন তো আপনারা ইমাম মুসা কাজেম রহমাতুল্লাহ আলাই কেমন আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উম্মত যখন পেরেশানিতে ছিল, তখন তার পেরেশানি দূর করার জন্য তিনি স্বয়ং উপস্থিত হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইমাম মুসা কাজেম রহমাতুল্লাহের প্রতি কেমন দয়া করেছেন। উনি অনেক নেককার ছিলেন, ওনার ইবাদত, ওনার ন্যায়পরায়ণতার একটি ঘটনা আমরা শুনেছি, ঋণ তিনি কিভাবে পরিশোধ করেছেন আরেকজন ব্যক্তির, তাকে কিভাবে সাহায্য করেছেন। এই আল্লাহর নেক বান্দার প্রতি আল্লাহ পাকের কেমন রহমত ছিল, কেমন দয়া ছিল। অনেকগুলো দয়ার মধ্যে এটি একটা ছিল যে কোটি কোটি শাফিদের ইমাম ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইমাম মুসা কাজেম রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে উপস্থিত হয়ে দোয়া করাটা কবুল হওয়ার ব্যাপারে পরীক্ষিত হয়েছে। হাম্বলি ফিখে অনেক বড় ইমাম ইমাম খাল্লাল রহমাতুল্লাহ আলাইহি বলেন যে, আমি যখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মুখীন হতাম, আমি হযরত ইমাম মুসা কাজেম রহমাতুল্লাহ আলাই এর নুরানি মাজার শরীফে হাজির হয়ে তার ওসিলায় দোয়া করতাম। আল্লাহ পাক আমার বিপদ আপদ দূর করে আমার উদ্দেশ্যকে পূরণ করে দিন। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাই এর পিতা মাওলানা নকি আলী খান রহমাতুল্লাহ আলাই ফজাইলে দোয়া এই কিতাবের অধ্যায়ে সেই মুবারক স্থান যেখানে দোয়া কবুল হয়ে থাকে, এতে 36 নং স্থানে ইমাম মুসা কাজেম রহমাতুল্লাহ এর মাজার মুবারকের নাম লিখেছেন। যে সমস্ত স্থানে দোয়া কবুল হয়ে থাকে এ সমস্ত স্থানের 36 নম্বরে ইমাম মুসা কাজেম রহমাতুল্লাহের মাজারের নাম ছিল। ওনার প্রতি আল্লাহ পাক উনি যখন জীবিত ছিলেন অনেক দয়া ছিল। দয়ার একটি উদাহরণ আমরা এটা দেখি যে আল্লাহ পাকের রহমত কেমন ছিল। ওনার প্রতি আল্লাহ পাক এমন দয়া করেছেন, ওনার মাজারে এসে যখন কেউ দোয়া করতো সেই দোয়া কবুল হতো। এটা হচ্ছে যারা আল্লাহ ওয়ালা তাদের প্রতি আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক এটা রহমত, কারণ আল্লাহ পাকের রহমত ব্যতীত দোয়া কবুলের মালিক তো আল্লাহ পাক। ওনার মাজারে এসে যখন দোয়া করা হয় বসিলা দিয়ে, ওই দোয়া কবুল হয়ে যায়। এটা হচ্ছে নেককারদের মর্যাদা, এটা হচ্ছে নেককারদের মর্যাদা, আর নেককারদের প্রতি এটা আল্লাহ পাকের দয়া। সুবহানাল্লাহ। ইমাম জাফর বিন মোহাম্মদ বিন নাসির বাগদাদি রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত যে হযরত শেখ শিবলি রহমাতুল্লাহের খাদিম বাকরাম দিনওয়ারিকে জিজ্ঞাসা করলেন যে উফাত শরীফের সময় হযরত শেখ শিবলি রহমাতুল্লাহের অবস্থা কেমন ছিল। উত্তর দিল। তিনি বললেন, এক ব্যক্তি দিরহাম আমার দায়িত্বে রয়েছে যেগুলো জুলুমের রাস্তা থেকে আমার নিকট এসে গিয়েছিল, অথচ আমি সেগুলোর মালিকের পক্ষ থেকে হাজারো টাকা সৎকা করে দিয়েছি, কিন্তু সবচেয়ে বেশি আমার এটা চিন্তা হচ্ছে। এরপর বললেন, আমাকে নামাজের জন্য ওযু করিয়ে দাও। খাদিম বলল, আমি ওযু করিয়ে দিলাম কিন্তু দাড়ি খিলাল করতে ভুলে গেলাম, আর যেহেতু তিনি ওই সময় কথা বলতে পারছিলেন না এজন্য আমার হাত ধরে নিজের দাড়িতে প্রবেশ করিয়ে দিলেন, এরপর তিনি ইন্তেকাল করলেন। এটা শুনে ইমাম জাফর রহমাতুল্লাহ আলাই কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, তোমরা এমন ব্যক্তির ব্যাপারে কি বলবে যার জীবনের শেষ মুহূর্ত শরীয়তের কোনো আদব বর্জন হয়নি। মূলত তিনি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নতে মুবারাকা অর্থাৎ দাড়ি খিলাল শরীফের উপর আমল করেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলাম ভাইরা, শুনলেন তো, ইমাম শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইয়ের প্রতি আল্লাহ পাকের এটাও একটা দয়া ছিল যে তিনি রহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তে যখন তার ইন্তেকাল হচ্ছিল, ইন্তেকালের পূর্ব মুহূর্তেও তিনি সুন্নতের উপর আমল করেছেন। এটার কারণ এটাও হতে পারে যে তিনি সুন্নতের পাবন ছিলেন, আল্লাহ পাকের দয়া এই জন্য নসিব হয়ে গিয়েছে। মৃত্যুর আগ মুহূর্তেও তিনি রহমাতুল্লাহ আলাই সুন্নতের উপর আমল করেছেন। কিন্তু আমরা চিন্তা করি, আমরাও আল্লাহ পাকের দয়া পেতে চাই, কিন্তু দয়া পাওয়ার জন্য কোন সুন্নতের উপর আমরা আমল করে থাকি? যদি দেখা যায় সুন্নতের আমলের যে মন মানসিকতা আমাদের বর্তমান সমাজে আমাদের থেকে চলেই গিয়েছে। খুব কম মুসলমান পাওয়া যাবে যারা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় সুন্নতের উপর আমল করে। আচ্ছা, অনেকে যদিও আমল করে কিন্তু পরিপূর্ণ আমল করতে পারে না, অনেকের আমলের মধ্যে ঘাটতি থাকে, শরীয়তের নিয়ম অনুযায়ী আমল করতে পারে না। এমন পরিবেশ হয়ে গিয়েছে আমাদের সমাজে, আমরা আমাদেরকে এমন বানিয়ে নিয়েছি সুন্নত থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এখন তো এমন পরিবেশ হয়ে যায় যদি কেউ সুন্নতের উপর আমল করে তাকেই মনে হয় অন্যরকম ব্যক্তি, যে তিনি হয়তো আরব শরীফ থেকে এসেছেন, তিনি হয়তো আরবি, এমন মনে হয়ে যায়। কেন? কারণ আমরা সুন্নতে অভ্যস্ত হচ্ছি না বা অভ্যস্ত নই, পূর্বে থেকে আমাদের পরিবেশটা এমন হয়ে গিয়েছে যে আমরা সুন্নতের আমলের যে মন মানসিকতা যেটা আমাদের থেকেও চলে গিয়েছে, কেউ সুন্নতের উপর আমল করলে তাকে আমরা আর চোখে দেখি। কিন্তু সুন্নতের উপর যদি আমল নসিব হয়ে যায়, আল্লাহ একবার, তাহলে তো মৃত্যুর সময় হয়তো সুন্নতের উপর আমল করতে করতে মারা যাব। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মিসওয়াক করা, যে ব্যক্তি মিসওয়াক করবে তাহলে তার ঈমান সহকারে মৃত্যু বরণ করার সম্ভাবনা রয়েছে, কিতাবের মধ্যে আসছে। এখন এই সুন্নতের উপর আমরা আমল করি না কেন? এই সুন্নতের উপর তো আমল করা যায়। ইমামা শরীফ, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, হ্যাঁ, তেল লাগানো আমার নবীর সুন্নত, এরকম অসংখ্য সুন্নত রয়েছে যেগুলো আমরা আমল করি না, যেগুলো আমাদের থেকে আমলের অনেক ঘাটতি হয়ে যাচ্ছে। যুগ যত আপডেট হচ্ছে আমরা ততই লাক্সারিয়াসের জীবনযাপনকে নিজেদের জন্য আমরা এটাকে একদম বাস্তবায়ন করে নিচ্ছি, সময় অনুযায়ী নিজেদের জীবনযাপন, নিজেদের আমাদের পরিবেশটাকে আমরা ওইরকম বানিয়ে নিয়েছি যে সুন্নতের আমলের মন মানসিকতা হলেও ওই পরিবেশে আমলই করা যায় না, কারণ আমরা আমাদের পরিবেশ কেমন বানিয়ে নিয়েছি। কিন্তু যদি আমি রহমত পেতে চাই আল্লাহ পাকের, আল্লাহ বলার যেমন রহমত পেয়েছেন, তাহলে সুন্নতের উপর আমল করতে হবে। মিসওয়াকের যে সুন্নত রয়েছে, খাবার খাওয়ার সুন্নত রয়েছে, ঘুমানোর সুন্নত রয়েছে, জুতা পরিধান করার সুন্নতও আদব রয়েছে, মসজিদে প্রবেশ করার সুন্নতও আদব রয়েছে, তেল লাগানোর সুন্নতও আদব রয়েছে, সুরমা লাগানোর সুন্নতও আদব রয়েছে, চিরুনি ব্যবহারের সুন্নতও আদব রয়েছে, আয়না দেখারও সুন্নতও আদব রয়েছে, অসংখ্য সুন্নতও আদব রয়েছে। এগুলোর উপর আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ যাতে ইনশাল্লাহ যদি আমরা সুন্নত কারিমার উপর আমল করতে পারি, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া আমাদেরও নসিব হয়ে যাবে। শুনছিলাম নেককার বান্দাদের প্রতি আল্লাহ পাকের রহমতের ব্যাপারে। সুবহানাল্লাহ। বর্ণিত রয়েছে, এক বুজুর্গ রহমাতুল্লাহ আলাই তার ভাইয়ের আটার দোকানে গেলেন এবং তার ভাইকে সালাম দিয়ে সেখানে বসে পড়লেন। সালামের জবাব দেওয়ার পর তার ভাই তাকে বললেন, আপনি এখানে বসুন আর আমার দোকানটির প্রতি একটু লক্ষ্য রাখবেন, আমি একটি জরুরি কাজ সেরে আসছি। সে বুজুর্গ রহমাতুল্লাহ আলাই দোকানে বসা ছিলেন, এমন সময় তিনি বাজারে কিছু দরিদ্র লোককে দেখলেন। সে বুজুর্গ রহমাতুল্লাহ আলাই তাদেরকে ডেকে তাদের মাঝে আটা বন্টন করে দিলেন বিনামূল্যে, এমনকি এক পর্যায়ে দোকানের সব আটা তাদের মাঝে বন্টন করে দিলেন। যখন তার ভাই এসে এই অবস্থা দেখলেন তখন জিজ্ঞাসা করলেন, আটা কোথায়? ওই বুজুর্গ রহমাতুল্লাহ আলাই বললেন, আমি তো সেগুলো গরিবদের মাঝে বন্টন করে দিয়েছি। এই কথা শুনে তিনি বললেন, ভাই, আপনি তো আমাকে নিঃস্ব করে দিলেন। ভাইয়ের এ কথা শুনে তিনি সেখান থেকে উঠে মসজিদে গিয়ে আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়ে গেলেন। দোকানদার ভাই যখন তার টাকার বক্স খুললেন, তখন এটা দেখে হতভম্ব হয়ে গেলেন যে তার সেটা সে টাকার বাক্স দিরহামের মধ্যে পরিপূর্ণ ছিল। হিসেব করে দেখলেন এক দিরহামের বিনিময়ে 70 দিরহাম লাভ হয়েছে। তিনি মনে মনে ভাবতে লাগলেন, নিশ্চয় আমার ভাইয়ের বরকতে এসব হয়েছে। কয়েকদিন পর সেই দোকানদার ভাই ওই বুজুর্গ রহমতুল্লাহর কাছে আসলেন এবং সালাম করলেন। সালামের উত্তর দেওয়ার পর সেই বুজুর্গ রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন, ভাই কিভাবে আসলেন? তিনি বললেন, ভাইজান, আগামীকাল আপনি যদি কিছু সময়ের জন্য আমার দোকানে তাশরিফ আনতেন তাহলে এটি আমার জন্য সৌভাগ্যের বিষয় হতো। আল্লাহ আকবার! ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাই বললেন, তুমি এই কথা বলার কারণ হলো সেদিন তোমার অনেক লাভ হয়েছিল, এখন আমি তোমার দোকানে আসব না, এবং এই ধরনের ঘটনা প্রতিবারই হয় না, এতে আমার কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর আল্লাহ পাক তার সৎকায় আমাদেরকেও ক্ষমা করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। ওই আল্লাহওয়ালার ব্যক্তির প্রতি আল্লাহ পাকের কেমন দয়া ছিল, উনি সৎকা করেছেন আল্লাহর রাস্তায়, আর আল্লাহ পাক ওনার প্রতি দয়া করে ওনার সম্মানও রেখেছেন এবং ওনার ভাইয়ের ব্যবসার মধ্যে বারাকাত দান করেছেন ওই আল্লাহর নেক বান্দার কারণে। সৎকা করেছেন, আটা দোকানের সব আটা সৎকা করে দিয়েছেন গরিবদের মাঝে, আর আল্লাহ পাক তার ভাইয়ের যে টাকার বক্স ছিল সেটাতে 1 দিরহামের পরিবর্তে 70 দিরহাম তাকে দান করেছেন, 70 গুণ বেশি তাকে দান করেছেন। এটা হচ্ছে সৎকা, এটা হচ্ছে নেকির বারাকাত, এটা হচ্ছে নেকির একটা বারাকাত যেটা আমার আপনার মধ্যে হয়তো আমি আপনি সেগুলো পাই না। কারণ হচ্ছে এই নেকি থেকে আমরা দূরে, এই নেকি করার মন মানসিকতা আমাদের নেই। যদি আমরা চিন্তা করি আমরা কত টাকা সৎকা করি, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, সামর্থ্য যদি 20 টাকাও থাকে অনেকে 5 টাকায় দান করে, সামর্থ্য যদি 100 টাকাও থাকে জুমার দিন মসজিদে যেতে 5 টাকায় নিয়ে যায়। হ্যাঁ, যখনই আল্লাহর রাস্তায় দেওয়ার কথা বলা হয় তখন আমরা ফাটা দিই, ছিঁড়া দিই, যেটা ছোট নোট হয়, অর্থাৎ 5 টাকা 10 টাকা নোটগুলো আমরা দিই। সামর্থ্য অনুযায়ী যদি আমি আল্লাহর রাস্তায় দান করতে পারি, আল্লাহ আকবার, ওটা তো আমার আখিরাতের জন্য গচ্ছিত হয়ে যাচ্ছে। দুনিয়ার ব্যাংক, দুনিয়ার যেখানেই আপনি সিন্ধুকে রাখেন, ওই টাকা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা, ডাকাতি হওয়ার সম্ভাবনা, পুড়ে যাওয়ার সম্ভাবনা, পানিতে ভেসে যাওয়ার সম্ভাবনা, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, কিন্তু একটি খাজানা সিন্ধুক এমন রয়েছে যেখানে যদি মাল রাখা হয়, যেখানে যদি মাল ও দৌলত রাখা হয়, সম্পদ রাখা হয়, ওই সম্পদ কখনো নষ্ট হবে না, ওই সম্পদ কখনোই নষ্ট হবে না, বরং ওই সম্পদ কয়েক গুণ বেশি আবার আমার কাছে ফিরে আসবে নেকি হিসেবে। সেটা হচ্ছে সদকা। সদকা আমি দুনিয়াতে দান করলাম, আখেরাতে আমার জন্য জমা হচ্ছে, জান্নাতে আমার জন্য নেকি বৃদ্ধি হচ্ছে, জান্নাতে আমার মাকাম বৃদ্ধি হচ্ছে, আখেরাতে আমার জন্য নেকি ভান্ডার হচ্ছে যে নেকির মাধ্যমে আমি জান্নাত পেতে পারবো। সেটা হচ্ছে সদকা। সদকা এমন নেকি যেটা বান্দাকে কবরের আজাব থেকে রক্ষা করবে। সদকা তো আজাব থেকে বাঁচার ঢাল। হ্যাঁ, সৎকাকারী ব্যক্তি ইমান সরকার দুনিয়া থেকে যাবে, সৎকার এমন বারাকাত রয়েছে, আর সে ছায়াতল নসিব হবে সৎকার কারণে, জান্নাতে উচ্চ মকাম পাবে সৎকা করা। আমরা সৎকা করার মন মানসিকতা করি, দান খয়রাত করার মন মানসিকতা করি, তৈরি করি, ইনশা আল্লাহ তালা আমরা আল্লাহ পাকের রহমতের অধিকারী হয়ে যাব। রহমতে ইলাহি আল্লাহ যদি চায় আমাদের নসিব হয়ে যাবে। আল্লাহ আকবার! প্রিয় আকাশ সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক একজন নেককার মুসলমানের কারণে তার আশেপাশের 100টি ঘর থেকে বিপদ আপদকে দূর করে দেন। নেককাদের প্রতি এটাও দয়া আল্লাহ পাকে, যে তার ওই নেককার বান্দার কারণে আল্লাহ পাক তার ঘরের আশেপাশের 100টি ঘরের বিপদ আপদকে দূর করে দেন। অতপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে মুবারাকাত তিলাওয়াত করলেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আর আল্লাহ যদি এককে দিয়ে অপরকে প্রতিহত না করে থাকেন তবে পৃথিবী অবশ্যই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আকবার! এটা থেকে বোঝা গেল যে আল্লাহ পাক নেককারদের কারণেও অনেক সময় গুনাহগারদের প্রতি দয়া করে। হ্যাঁ, নেককারদের নেকির কারণে, নেককারদের উপর দয়া করার কারণে অনেক সময় গুনাহগাররা বেঁচে যায়, তাই আমাদেরকে নেকি করতে হবে। আল্লাহ আকবার! যারা নেককার হয়, আল্লাহ বলা হয়, যারা নেকির কাজে লেগে যায়, নেকির মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করে, তাদের জীবন ব্যবস্থা কেমন হয়, দুনিয়াতে সম্মানিত হয়, আখেরাতে সম্মানিত হয়। সাবিত বুনানি রহমতুল্লাহ সে ঘটনা আমরা অনেকেই জানি। সাবিত বুনানি রহমতুল্লাহ প্রত্যেক দিন কোরআন পাক খতম করতেন, নামাজ আদায় করতেন, তিনি আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে বলেন যে আমি জামে মসজিদের প্রত্যেকটি স্তম্ভের সামনে কোরআনে পাক খতম করেছি, নামাজ আদায় করেছি। যখনই মসজিদের পাশ দিয়ে যেতেন তিনি দু রাকাত তাহিয়াতুল মসজিদে নামাজ পড়তেন। ওনার মৃত্যুর পর যখন দাফন করা হচ্ছে, তখন যখন ইট কবরে পড়ে গেল, লোকজন যখন সেই ইট নেওয়ার জন্য ঝুঁকলো, দেখলো যে সাবিত বুনানি, যাকে কিছুক্ষণ পূর্বে দাফন করা হয়েছে, তিনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, আল্লাহ আকবার। এবং কিতাবে এটাও আসছে, সাবিত বুনানি রহমতুল্লাহের কবরে পাশ দিয়ে যখন মানুষ যেত, তার কবরের ভিতর থেকে কোরআনে পাকের তিলাওয়াতের আওয়াজ আসতো। এটা হচ্ছে নেককাদের প্রতি আল্লাহ পাকের দয়া। কেমন একটা আল্লাহ পাকের দয়া নসিব হয়ে গেল। আমার আপনার বেলা যদি হতে পারে, হতে তো পারে, মনে রাখবেন আল্লাহ পাকের দয়া সবার প্রতি রয়েছে, আল্লাহ পাকের দয়া অপরিসীম রয়েছে। কিন্তু আমার আপনার অবস্থা এমন, আমরা আল্লাহ পাকের দয়া যে পাবো সেই মাধ্যম আমরা তালাশ করছি না, আল্লাহ পাকের দয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় আমরা যাচ্ছি না, সে রাস্তা হচ্ছে নেকির রাস্তা। যদি নেককার হতে পারি, আমরা নেকির কাজ করতে পারি, দয়া অপরিসীম পাওয়া যায়। নেকির কাজের মধ্যে যদি আমরা লেগে যাই আল্লাহর চেয়ে, ইনশাআল্লাহ নেকির করার কারণে আল্লাহ পাক আমাদের প্রতি রহমত দান করবেন। একটি নেকি নিয়ে নামাজ, যে ব্যক্তি নামাজ পড়বে তার বিপদ আপদ দূর হয়, পেরেশানি দূর হয়, নামাজের মধ্যে শিফা রয়েছে, নামাজের মধ্যে বারাকাত রয়েছে, নামাজ আদায়কারী ব্যক্তির ঘর থেকে বিপদ আপদ দূর হয়ে যায়, শয়তান দূরীভূত হয়। একটি ইবাদত, একটি নেকির মাধ্যম, একটি নেকির কাজ, ওই নামাজের কারণে যদি আল্লাহ পাকের এত রহমত এত দয়া অর্জিত হতে পারে, যদি আমরা নেকির অসংখ্য কাজ করি, তাহলে আমাদের উপর আল্লাহ পাকের কেমন রহমত পাওয়া যাবে। এমনিতে তো অনেক রহমত পাচ্ছি আমরা, আল্লাহ পাকের রহমতের কারণে বেঁচে রয়েছি, আর যদি নেকির কাজের মধ্যে আমরা লেগে যেতে পারি, তাহলে তো অবস্থা কেমন হবে, সোনায় সোহাগা। আল্লাহ আকবার। আল্লাহ পাক আমাদেরকে নেকি করার তৌফিক দান করুক। নেককার বান্দারা, আল্লাহর ভুলিরা যেভাবে নেকি করে আল্লাহ পাককে সন্তুষ্ট করে, নেকির কাজ করে রহমতের অধিকারী হয়েছেন, আল্লাহ পাক আমাদেরকেও তেমন তৌফিক দান করুক। আল্লাহর ওলিদের জীবনে যদি আমরা পাঠ করি, সাহাবায়ে কেরামের জীবনী পড়ে, যদি সমস্ত আম্বিয়ায়ে কেরাম স্বয়ং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি আমরা অধ্যয়ন করি, দেখতে পাবো আমরা আল্লাহু আকবার, আমার নবী কেমন নেকি করতেন, কেমন ইবাদত করতেন, ওই ইবাদত করে উম্মতকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ পাকের রহমত যদি পেতে চাও তাহলে ইবাদতে লেগে যাও। ইবাদতের মধ্যে শান্তি, ইবাদতের মধ্যে মিশ্রতা, ইবাদতের মধ্যে হচ্ছে অন্তরের সুকুন, অন্তরের শান্তি, মানসিক টেনশন বিপদ আপদ থেকে দূর মুক্তি পাওয়ার মাধ্যম, আর আল্লাহ পাকের রহমত পাওয়ার মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে নেকি করার তৌফিক দান করুক, নেকির মাধ্যমে আল্লাহ পাকের রহমত অর্জিত করার তৌফিক দান করুক। কিবলা আমির আলী সুনা দামাত বারাকাতুল আলিয়ার একটি পুস্তিকা রয়েছে, নেককার বান্দাদের মর্যাদা, মাকতাবতুল মদিনার একটি পুস্তিকা রয়েছে, আমি বলবো আমরা সেই পুস্তিকা নিয়ে নেই। ওখানেও নেককার বান্দাদের মর্যাদা ব্যাপারে উল্লেখিত রয়েছে, হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ জীবনীর সম্পর্কে কিতাব রয়েছে, ইমাম মুসা কাজেম, ইমাম আলী রাজা রহমতুল্লাহ, গোসে পাক রহমতুল্লাহ, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ সম্পর্কে অসংখ্য পুস্তিকা রয়েছে, যেগুলো আমরা পাঠ করার পর আমরা বুঝতে পারবো যে নেক বান্দাদের প্রতি আল্লাহ পাকের কেমন কেমন দয়া রয়েছে। হুজুর গোসে পাক, খাজা গরিবে নওয়াজ, আলা হজরত, ইমাম মুসা কাজেম, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ, হাসান বসির রহমতুল্লাহ সহ যে সমস্ত আল্লাহর নেক বান্দাদেরকে আমরা জানি এবং যাদের নাম অনেককে আমরা জানি না, আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই, ওনাদের জীবনে যদি আমরা পাঠ করি তাহলে বুঝতে পারবো যে নেককাদের প্রতি আল্লাহ পাকের দয়া কেমন। মাকতাবতুল মদিনায় অসংখ্য রিসালা পুস্তিকা রয়েছে এই সম্পর্কে, নেক বান্দাদের জীবনী সম্পর্কে, আল্লাহর ওলিদের জীবনী সম্পর্কে, এই পুস্তিকাগুলো আমরা নিয়ে নিই, এই রিসালাগুলো আমরা পাঠ করি ইনশাআল্লাহ তাআলা, তাহলে আমাদের মধ্যে নেকি করার উৎসাহ আসবে, নেকি করার স্পৃহা জন্মাবে। যে অলসতা শয়তানের ধোকায় পড়ে যে আমরা নেকি থেকে দূরে রয়েছি, সে অলসতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠানে আমরা আল্লাহ যা শুনেছি, আল্লাহ করিম আমাদেরকে তা স্মরণে রেখে আমল করার তৌফিক দিক। আগামী পর্বে আর একবার উপস্থিত হব আরও একটি নতুন বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন, অবশ্যই অবশ্যই মাদানী চ্যানেল দেখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।